আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রার চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 9:52 এবং আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এই এপিসোডটি শুনবেন, ভালো লাগবে আপনাদের। আমাদের আজকের এপিসোডের নাম মৃত কলিগের আহ্বান। কেন বলছি এই কথা, ধরুন আমরা একসাথে কোন একটা অফিসে চাকরি করি এবং সেইখানে আপনি হঠাৎ করে বুঝতে পারলেন যে আপনার পাশে বসে যিনি কাজ করছেন তিনি আসলে জীবিত নেই, কেমন লাগবে আপনার? আমার মনে হয় যে এটা খুবই ভয়ঙ্কর একটা অনুভূতি এবং ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হবার কথা। আর সেই অভিজ্ঞতার কারণেই আমরা হয়তো আসলেই মানে আমরা হয়তো চিন্তাও করতে পারছি না। যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা আপনারা ঘটনা শুনলেও বুঝবেন। এরকম ধরনের ঘটনা যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা পাঠিয়ে দিতে পারেন russell.booth@gmail.com এই অ্যাড্রেসে। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তার আগে একটু জানাই যে আমাদের সামনে এই বাড়িতে আসছে, আমরা চেয়েছিলাম 2 মিলিয়নের একটা বিরাট পরিবার হব, বাট এটা যে এত টাফ টাস্ক হবে সেটা আমরা অনুমানও করতে পেরেছিলাম। চেষ্টা করে যাই, কারণ অনেকেই হেল্প করছেন এবং অনেকেই কি পরিমাণ হেল্প করছেন আপনারা চিন্তাও করতে পারবেন না। যারা মানে আমরা তো বুঝতে পারছি যে কত মানুষ যে এটা শেয়ার করছেন, যারা শুনছেন আমাদেরকে, কতজন যে কতভাবে এটা শেয়ার করছেন এবং নতুন মানুষজনকে নিয়ে আসছেন এই চ্যানেলটিতে। সেই জন্য আমি আসলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি যে এইভাবে সামনে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনটিও ক্লিক করতে ভুলিনি। যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো যে নামের মানে শুরুতে নামটা একটু লিখবেন, তাহলে আমার জন্য পড়তে সুবিধা হয়, কারণ মানে নামটা ইউটিউবের থেকে সবসময় বোঝা যায় না। যাই হোক, আমাদের সঙ্গে আছেন কাজী মমিন, দুবাই থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন আসিফ, মালদ্বীপ থেকে শুনছেন। ওকে, আমাদের সঙ্গে আছেন পুরাতন মিউজিক চাই, কে বললেন ভাই কথাটা যেন আমি হারিয়ে গেল, পুরাতন মিউজিক চাই। ভাই আপনি যদি পারেন, আপনার যদি মনে হয় যে পুরনো মিউজিক পাচ্ছে না, আপনি লিঙ্কটা দিয়ে দেন যে আপনি কোনটার কথা বলছেন, কারণ আমাদের কাছে নতুন কোনো মিউজিকই নেই। আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরনো বানাবো? কারণ হচ্ছে যে আমি যা বানাচ্ছি বাজাচ্ছি সেটা পুরনো মিউজিকই, সুতরাং কোনো সুযোগ নেই। কিন্তু আপনার যদি মনে হয় তাহলে আপনি জানাতে পারেন আমাকে। আমাদের সঙ্গে আছেন আরও দেখতে পাচ্ছি বরিশাল থেকে রিশাদ, আমাদের সঙ্গে আছেন সৌদি থেকে শুনছেন তারিকুল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে আমাদের সঙ্গে আছেন অনেকেই, এবং আমাদের সাথে নয়ন বলেছিলেন এটা, নয়ন ভাই, ভাই পুরাতন ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই। আপনার কি মনে হয় এখন যেটা বাজছে এটা কোন মিউজিক? তাহলে এটা কিন্তু আমরা নতুন ক্রিয়েট করিনি, আর একবার শুনে দেখেন বুঝতে পারবেন আপনিও। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন জিহাদ ঢাকা থেকে, আমাদের সঙ্গে আছেন শাহিন টাঙ্গাইল থেকে, মাহিন আছেন যশোর থেকে, ফরদিন আছেন মালয়েশিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া বা মানে মালয়েশিয়া থেকে শুরু করে মানে যারা হচ্ছে এরকম দেশগুলোতে থাকেন তাদের জন্য মনে হয় একটু সুবিধা হয় টাইমটা, কারণ অলমোস্ট ওইখানে এখন রাত 11:55 যাওয়ার কথা, তাই না? এরকমই তো মনে হয়, আমি কি ভুল বলছি? আচ্ছা, মালয়েশিয়া থেকে হিমেল শুনছেন, সুতরাং মালয়েশিয়ার আজকে প্রচুর আমরা হচ্ছে অডিয়েন্স পাব, আমাদের শ্রোতা পাব, সেটাই আমি আশা করছি। যাই হোক, এছাড়াও ফরিদপুর থেকে নাম লেখেননি, পড়তে পারলাম না নামটা। মোত্তাকিন খান নোয়াখালী থেকে শুনছেন আমাদেরকে, শামীম শুনছেন কেরানীগঞ্জ থেকে, ফরিদপুর থেকে আমি পড়তে পারলাম না, ইন্ডিয়া থেকে শুনছেন লতিফুল আলী, আমাদের সঙ্গে রাজশাহী থেকে রবিউল আওয়াল রাজশাহী থেকে শুনছেন, সৈয়ব বগুড়া থেকে শুনছেন, ঢাকা থেকে কে শুনছেন নাম লেখেননি, সাগর শুনছেন জিরানি থেকে, মুসা শুনছেন আমাদেরকে, বায়াজিদ বুস্তামি শুনছেন সিরাজগঞ্জ থেকে, রংপুর থেকে শুনছেন অনিক, বাহ অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করলাম কিন্তু আসলে, তাই না? ময়মনসিংহ থেকে শুনছেন রাব্বি, তামিম শুনছেন পুরান ঢাকা থেকে, রিফাত শুনছেন কোথা থেকে জানাননি, অনেকগুলো ডিস্ট্রিক্ট মোটামুটি চুয়াডাঙ্গা থেকে রিফাত, ওকে, সো অনেক, নাটোর থেকে শুনছেন জাকির খান। সো বুঝতেই পারছেন যে বাংলাদেশের মোটামুটি অলমোস্ট অনেকগুলো জায়গা আমরা কভার করে ফেলেছি। একই সাথে আমরা দিনাজপুর থেকে যে তার মানে পূর্ববঙ্গ কি বলে উত্তরবঙ্গ কভার করে ফেললাম আমরা। সো আমরা যেটা করতে চাই এখন, বাগেরহাট থেকে পিএনসিবিডি কি নাম লিখেছেন আমি বুঝতে পারলাম না, পাঠিয়েছেন আমাদেরকে কমেন্ট। যাই হোক, আপনারা সবাই আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন সেই আশাই রাখছি, এবং আমরা আমাদের ঘটনায় চলে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনা যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, আপনি সবসময় ভালোর দলে। আমি 2011 সাল থেকে নিয়মিত ভূত এফএম শুনি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, তাই কর্মব্যস্ততার জন্য না শুনতে পারলেও ডাউনলোড করে শুনি। ভূত এফএম না শুনলে আমার রাতে ঘুমই আসে না। আপনার মুখ থেকে বলা প্রতিটি ঘটনা যেন জীবন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। অনেকদিন ধরে ভাবছিলাম ভূত এফএম একটি ঘটনা শেয়ার করব, যা আমি সংগ্রহ করেছিলাম 2017 সালে পাটুলিঘাটের কোন এক নৌকার মাঝির কাছ থেকে। আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়ে তার সাথে পরিচয়। মাঝির শরীরে অনেক তাবিজ থাকায় আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করি, এত তাবিজ কিসের? আমরা আধুনিক ছেলে হওয়ায় এসব তাবিজে বিশ্বাসী নই, তাই হাসির ছলেই তাকে মূলত জিজ্ঞেস করা। তখন তিনি আমাদের সাথে তার জীবনের ঘটনাগুলো শেয়ার করেন, যা শুনে আমরা অবাক হয়ে গেলাম। আমি কর্মব্যস্ততায় থাকার জন্য এতদিন আপনার সাথে শেয়ার করতে পারিনি, এইবার লম্বা ছুটি পাওয়ায় আমার শোনা একটি সত্য ভয়ের ঘটনা লিখে পাঠালাম। বোঝার সুবিধার্থে মাঝির ঘটনাটি আমি আমার নিজের মতো করে উপস্থাপন করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এতটা ভালো লিখতে পারি না, তারপরও চেষ্টা করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ঘটেছে আনুমানিক 1987 সালের দিকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলিঘাটের ঘোড়া উত্রা নদীর কোন এক নৌকার মাঝির সাথে। আমি ওরা নাম বলতে নিষেধ করায় সেটি উল্লেখ করছি না। ঘটনাটি মূলত শ্মশান কেন্দ্রিক। পাটুলিঘাটের কাছে চরের উপর সুন্দর একটি শ্মশান, বছরের 12 মাসই এর চতুর্দিকে পানি থাকে। কখনো এদিকে নৌকায় ঘুরতে আসলে দেখতে পাবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় চলে যাই। উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। ঘটনাটি যেই দিন ঘটেছিল সেই দিনটি ছিল শনিবার। আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত ছাড়াও বাতাসের বেগ ছিল অনেক। তাই আমি একটি দোকানে আশ্রয় নিয়েছিলাম। পেশায় নৌকা চালানোর জন্য আশায় ছিলাম যদি কোনো মানুষ পাই দুটি টাকাও পাওয়া যাবে, নদী পারাপারের জন্য একজন সঙ্গীও হবে। তখন আনুমানিক রাত 9টা কি 10টা বাজে, ঘাটের লোকজন ছিল না বললেই চলে। তাই এক প্রকার বাধ্য হয়েই এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মালামাল এবং মানুষ আনা নেওয়ার জন্য শ্মশানের পাশ দিয়ে দিনের বেলায় নৌকায় যাতায়াত করলেও সন্ধ্যার পর কোন নৌকা চলাচল করে না বললেই চলে, কারণ শ্মশানটি অনেক পুরনো হওয়ার জন্য শ্মশানের আশেপাশের গ্রামের মানুষের কাছ থেকে অনেক ভৌতিক ঘটনা শোনা যায় যা প্রচলিত। ওইখানে নাকি সন্ধ্যার পর অনেক ভয়ানক কিছু দেখা যায়, তাই কেউ সহজে ওইদিকে যেতে চায় না। যাই হোক, ইঞ্জিনের খটখট শব্দ আর উত্তাল নদীর বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল আমার ছোট্ট কাঠের নৌকাটিতে। এভাবেই আমি আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এক সময় বৃষ্টির পরিমাণ এতই বেড়ে যায় যে আমি আর সামনে ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তার সাথে ঝোড়ো বাতাস এবং উত্তাল ঢেউ তো আছেই। আমি মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম, কারণ সামনে এগিয়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা। আমি নৌকাটি নিয়ে কোনো একটি পারে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, কারণ এভাবে নৌকা চালালে আমার নৌকাটি যে কোনো সময় দুমড়ে মুচড়ে যেতে পারে। একটু পর আমার চোখের সামনে পড়ল একটা বড় মাটির ঢিবির মতো জায়গা। আমার দেহে প্রাণ ফিরে আসলো। আমি কোনো কাল বিলম্ব না করে, কোনো চিন্তা না করেই ওই ঢিবির কাছে গিয়ে নৌকা ভেড়াই। লাফ দিয়ে নেমে নৌকাটির সাথে সাথে একটা গাছের সাথে বেঁধে ফেলি এবং ঢিবির ওপরে বসে থাকি। মাঝে মধ্যে বিদ্যুতের আলোতে নদীর দিকে তাকিয়ে দেখি বিশাল বিশাল ভয়াবহ ঢেউ। আমি দীর্ঘদিন যাবৎ নদীতে নৌকা চালানোর পরও এত ভয়াবহ ঢেউ আগে কোনোদিন দেখিনি, যা দেখলে যে কারো কলিজা কেঁপে উঠবে। যাই হোক, ওই ঢিবির ওপরে আমি বসে রইলাম। হঠাৎ আমার মনে হল আমি যে পাড়ে এসে বসেছিলাম ওইটা আসলে একটু পেছন ফিরে তাকাতেই বুঝতে পারি একটা শ্মশান, কারণ দীর্ঘদিন যাবৎ এইদিকে আসা যাওয়া করি, তাই শ্মশানে চিনতে আমার কোনো সমস্যা হল না। আমি ভয়ে ভয়ে বসে রইলাম। হঠাৎ শ্মশানের ভেতর থেকে কারো গলার স্বর শুনতে পেলাম। আমার মনে আমি একটু সাহস পেলাম, হয়তো আমার মতোই কেউ আটকা পড়েছে। আমি কিছু না ভেবেই সাহস করে সরাসরি উঠে গেলাম শ্মশানের মূল ফটকের সামনে, কারণ আমি যেখানে বসেছিলাম এই জায়গা থেকে যদি ঝোড়ো বাতাসে আমি নদীতে পড়ে যাই, তাহলে নদী থেকে উঠে আসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। শ্মশানের মূল ফটকে গিয়ে অনেকে ডাকাডাকি করেও আমি কারো কোনো সাড়া শব্দ পেলাম না। তৎক্ষণাৎ আমার চোখে পড়ল একটা ছাউনির মতো জায়গা। আমি তড়ি ঘড়ি করে শ্মশানের ভেতরে সেই ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম। শ্মশানের ভেতরে ঢোকাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। ছাউনির নিচে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই শুনতে পেলাম হাসির শব্দ। সাথে সাথেই যে ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম ছাউনিটি ভূমিকম্পের মতো কেঁপে উঠল এবং কারো কান্নার শব্দ ভেসে আসছিল। তখন আমি কিছু বুঝে ওঠার আগেই আমার চোখের সামনে দিয়ে চার পাঁচটা আগুনের গোলার মতো অবয়ব শ্মশানের পাশে থাকা তালগাছটির ওপর উড়ে গিয়ে বসল এবং সাথে সাথেই নিভে গেল। আমি 10 বছর ধরে নৌকা চালাই, এসব জিনিস আমাদের সামনে প্রায়ই পড়ে। আমি ভয় না পেয়ে আল্লাহ আল্লাহ করতে থাকলাম আর এই প্রচণ্ড বৃষ্টিতে ছাউনির নিচে গিয়ে দাঁড়িয়ে রইলাম। এসব কি হচ্ছে আমার সাথে? কখনো হাসি, কখনো কান্না। এর মিনিট কয়েক পর দেখতে পেলাম চার পাঁচজন বিশাল দেহী মানব আকৃতির লোক একটা মৃতদেহ নিয়ে মরা পড়ানোর জায়গাটির দিকে যাচ্ছে। তাদের পরনে ছিল শুধু লাল ধুতির মতো কিছু একটা, যা আমি অন্ধকারের মাঝেও স্পষ্ট বুঝতে পারছিলাম। সাদা কাপড়ে মোড়ানো মৃত ব্যক্তি তারা নিয়ে যাচ্ছে সেই দিকে। আমি ভাবছিলাম এত বৃষ্টিতে আবার কাকে পোড়াতে নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তি তাকে নিয়ে তারা মরা পোড়ানোর জায়গাটায় রাখল। তারপর তাদের মধ্যে একজন আমার দিকে তাকাল এবং হাতের ইশারায় কাছে ডাকল। আমিও যেন হাতের পুতুল হয়ে তাদের ডাকে সাড়া দিয়ে ওইদিকে হাঁটতে লাগলাম। আমি যখন তাদের প্রায় কাছাকাছি চলে গেলাম, তখন আমার চোখের সামনে দিয়েই লোকগুলো হাওয়ায় মিলিয়ে গেল। তখনই প্রচণ্ড বজ্রপাতে আমি হুঁশ ফিরে পাই। তখনই আমি দৌড়ে আমার ছাউনিটার নিচে চলে যাই। এই প্রচণ্ড বৃষ্টির মাঝেও লাশটাকে দেখতে পাচ্ছিলাম। সামনে লাশ, পেছনে তালগাছের মর্মর শব্দে আমি তালগাছটার দিকে তাকালাম। সামনে তাকিয়ে দেখলাম যেখানে লাশ রাখা ছিল সেখানে লাশটা নেই। আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকলাম। ভাবছিলাম বৃষ্টি যতই থাকুক না কেন আমি আমার নৌকায় চলে যাব। তখনই হঠাৎ মরা পোড়ানোর জায়গাটাতে আগুন জ্বলে উঠল, যেন পোড়ানো হচ্ছে। আমি সেই জ্বলন্ত লাশটা আমার দিকে তাকিয়ে আছে দেখতে পেলাম। একটুও নড়তে পারছিলাম না। আমি দেখছিলাম জ্বলন্ত লাশটা একটা পর্যায়ে উঠে বসল। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে জ্বলতে থাকা লাশটি আমার দিকে যেন এগিয়ে আসছিল। এই বিভৎস দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আমি আমাকে আমার নিজের ঘরে আবিষ্কার করি। আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানেরা আমার পাশে বসে আছে। আমি জানতে পারলাম আমি 3 দিন পর আজকে আমার জ্ঞান ফিরে পেয়েছি। জানতে পারলাম ঘটনার পরদিন পাশের গ্রামের কেউ মারা যাওয়াতে মৃত ব্যক্তির সৎকার করতে এসে তারা আমাকে খুঁজে পায়। আমাকে চিনতে পেরে তারা আমাকে বাড়িতে নিয়ে আসে। তারপর আরো 1 সপ্তাহ প্রচণ্ড জ্বরে ভুগি। এরপর আমার পরিবার পাশের গ্রামের এক পরহেজগার হুজুরের কাছে আমাকে নিয়ে যান। উনি জানান আমি বেঁচে ফিরেছি, এটা আল্লাহর অশেষ রহমত। তারপর দোয়া পড়ে আমার শরীর বেঁধে দেন। আজ 35 বছর হয়ে যাওয়ার পরও মাঝে মাঝে এই অশরীরীদের আমি স্বপ্নে দেখতে পাই। এই বলে উনি ওনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনাটি শেষ করলেন। ঘটনা বলার সময় তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেয়েছিলাম। যতটুকু সম্ভব ঘটনাটি ছোট করে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও বলছি, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর তিনি তার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন, কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছেন, বলবেন না। আমি বললাম, না, আপনাকে ঘটনা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি ভবিষ্যতে যদি আপনি কোনো ঘটনা কালেক্ট করতে পারেন বা জানতে পারেন আমাদের পাঠিয়ে দেবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। আমি 2024 সাল থেকে আপনার ভূত ডট কম এর সাথে যুক্ত আছি, যেখানে মূলত পরিচয় করিয়ে দিয়েছিল আমারই এক বন্ধু। অনেকদিন ধরেই আমি মনে করি আপনাকে একটা ঘটনা লিখে পাঠাবো, কিন্তু তেমন কোনো ভালো ঘটনা আমি খুঁজেও পাইনি। অবশেষে এইবার শীতে বাড়িতে এসে আমার দাদি আর ফুপির মুখে একটা বাস্তব সত্য ঘটনা শুনি আর ঠিক করি এইবারে আপনার কাছে ঘটনা লিখে পাঠাবো। ঘটনা শুরু করার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিতে চাই। আমার নাম মোহাম্মদ সাদিদ সাদনান। আমি একজন 2025-26 সেশনের অ্যাডমিশন ক্যান্ডিডেট, কোচিং করছি রাজশাহীতে। আমার বাসা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে। এইটা আমার পাঠানো প্রথম ঘটনা, তাই আশা করি অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরুতেই অনেক কথা বলে ফেললাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনাটা মূলত জিনের উপস্থিতি টের পাবার ব্যাপারে। আমার আব্বুরা তিন ভাই বোন, যাদের মধ্যে আমার আব্বু বড় আর আমার দুই ফুপি আছেন। তাদের মধ্যে আমার ছোট ফুপি আমার মতো স্বাভাবিক হলেও আমার আরেক ফুপি ছোট থেকেই কথা বলতে পারত না। জন্মের পর যখন বেশ কিছু বছর কেটে যায় কিন্তু ফুপি কথা বলে না, তখন আমার দাদু দাদি ডাক্তার দেখানো শুরু করেন, এইখান থেকে ওইখানে, কখনো ঢাকা তো কখনো রাজশাহী, কখনো অন্য কোনো জেলায়। নামি দামি সব ডাক্তার দেখানোর পরেও আমার ফুপির কোনো ধরনের সমাধান হচ্ছিল না। তো এক পর্যায়ে আমার দাদিকে কেউ একজন কবিরাজ দেখানোর বুদ্ধি দেয়, যে হয়তো এটা জিনের আসর হতে পারে বলে মনে করেছিলেন। এরপর কবিরাজের চিকিৎসা করানো হয় কিন্তু তবুও কোনো সমাধান হয় না। এমন অবস্থায় আমার দাদু এক লোকের খোঁজ পায় যিনি জিনের সাথে কথা বলতে পারেন, এমনকি বেশ কিছু মানুষের চিকিৎসা করে সুস্থ করে তুলতেও সক্ষম হয়েছেন, যার মধ্যে একজনের চিকিৎসা আর উপকার আমার দাদু নিজের চোখে দেখেছেন তার ব্যবসার সময়ে। দুঃখিত, ঘটনা অনেক পুরনো হওয়ার কারণে লোকটির নাম কেউ মনে করতে পারছিল না, তাই ঘটনার সুবিধার্থে আমি তার নাম ধরে নিলাম সামাদ। আমার দাদু যেই গ্রামে ব্যবসা করতেন সেই গ্রামে একজন লোককে যিনি প্রচণ্ডভাবে আসর করে, যার ফলে তাকে শিকলবন্দী করে রাখা হয়েছিল। তবে সামাদ সাহেব তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। এরপর অনেকদিন তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরবর্তীতে অনেক খোঁজ করে আমাদের গ্রামের এবং পাশের গ্রামের মানুষ মিলে তাকে গ্রামে নিয়ে আসে। এরপর তাকে আমার দাদুর এক বন্ধুর বাসায় রাখা হয়। এবার একটা দিন ঠিক করে গ্রামের অনেক মানুষ সহ আমার দাদি দুই ফুপি আর এক চাচা সেই সামাদ সাহেবের কাছে যান। বাকি ঘটনা বোঝার সুবিধার্থে আমি ফুপির ভাষায় বর্ণনা করলাম। আমরা সবাই পৌঁছানোর পর আমাদের সবাইকে একটি রুমে নেওয়া হয় আর জানালা দরজা সব লাগিয়ে দিয়ে এটা নিশ্চিত করা হয় যেন ভেতরে কোনো প্রকার সূর্যের আলো না আসে। এবার সামাদ সাহেব বিছানার উপর মশারি টানিয়ে বসে পড়েন, আমরা সবাই মেঝেতে নিজ নিজ টুল চেয়ার নিয়ে বসে যাই। বলে রাখা ভালো, আমার চাচার নাম বকুল আর উনি বসেছিলেন সামাদ সাহেবের বিছানার একদম পাশেই। এইবার আসন শুরু হয়, সামাদ সাহেব কি যেন পড়তে থাকেন আর আমরা সবাই অনুভব করি জানালা দরজা সব নড়ছে। আমি ঠিক জানালার পাশেই ছিলাম, অনুভব করলাম কিছু একটা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল এবং শব্দ হল ধাপ করে। চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা সবাই বিষয়টা অনুভব করতে পারছিলাম আর বুঝতে পারছিলাম হ্যাঁ জিন এসেছে। জিন ছিল দুইজন, তো তারা ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সমগ্র রুমে এক অসাধারণ সুন্দর আর মিষ্টি একটা গন্ধে ভরে গেল। কি যে সুন্দর সেই গন্ধ, এমন সুন্দর সুবাস আমি আমার জীবদ্দশায় দ্বিতীয়বার পাইনি। এইবার কথোপকথন শুরু হল। কথা বলছিল সামাদ সাহেব আর বাকি দুই জিন, তারা মেয়ে জিন ছিল আর কি যে মধুর কণ্ঠ ছিল তাদের, এমন কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। তারা খুব সুন্দর করে কথা বলছিল, হাসাহাসি করছিল, একদম স্বাভাবিক মানুষের মতো সবকিছু। এবার এক এক করে সবাই তাদের নিজ নিজ সমস্যার কথা বলতে শুরু করল আর তারা সবাইকে সমাধান দিতে লাগল। কথা বলার এক পর্যায়ে বকুল ভাই সেই মশারির হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে যায় যে আসলেই কে কথা বলছে, কিন্তু তিনি কিছুই খুঁজে পান না। ওইদিকে কথা চলছিল, কিছু সময় খুঁজে কিছু না পেয়ে যখন তিনি বসে আছেন ঠিক তখন অনুভব করেন কেউ তার কাঁধে হাত রেখেছে। ভাই পরে আমাদের বলেন সেই হাত ছিল শীতল আর ঠান্ডা এক হাত, কিন্তু সেখানে কাউকেই নিজের নাম বলছিল না। অনেকেই তার নাম জানলেও সামাদ সাহেব কিন্তু মোটেও জানত না, কিন্তু সেই জিন যে ভাইয়ের গায়ে হাত রেখেছিল সে ঠিকই ভাইয়ের নাম ধরে ডেকেছিল। আমার স্পষ্ট মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে জিনটি ভাইয়ের সাথেও কথা বলেছিল এবং ভাইও কথা বলেছিল তার সাথে। ভাইও তাদের সাথে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করেছিল। এরপর আমার বড় বোনের সমস্যার সময় আসলে সব কিছু তাদের খুলে বলা হয়, কিন্তু তারা বলেন এটা কোনো জিনের কারসাজি বা জিন ঘটিত ব্যাপার না। এবার তাদের চলে যাওয়ার সময় হলে তারা আমাদের থেকে বিদায় নেয় এবং আবারও দরজা জানালা সব কাঁপতে শুরু করে। এবারও আমরা সবাই বুঝতে পারি একটা কিছু বেরিয়ে গেল, আর সব থেকে অবাক করা বিষয় তারা চলে যাওয়ার সাথে সাথেই সেই সুন্দর মিষ্টি সুবাসটাও হারিয়ে যায়। পরবর্তীতে সামাদ সাহেবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো তিনি এরপর অন্য কোনো গ্রামে বা শহরে চলে গিয়েছিলেন, কেউ তার খোঁজ নিয়েছিল না। কতটা ভয়ের জানি না, কিন্তু যখন শুনেছিলাম তখন আমার মধ্যে এক তীব্র উত্তেজনা আর ভয় কাজ করেছিল। আফসোস একটাই, আমার ফুপির সমস্যার পরবর্তীতে কোনোভাবেই কোনো সমাধান করা যায় নাই। আমার ফুপি ওইভাবেই বড় হয়েছিলেন, কথা বলতে পারতেন না আর তার মস্তিষ্ক ছিল একদম সদ্য জন্ম নেয়া শিশুর মতো, ভালো মন্দ কিছুই বুঝতেন না। আমার ফুপি 2018 সালে আল্লাহ তাআলার ডাকে চলে যান, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি একটা ভালো জায়গায় চান্স পাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাদিদ সাদনান লিখেছেন মেহেরপুর থেকে। প্রথমে দোয়া করি আপনার জন্য, আপনি আসলেই যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং চমৎকার একটা ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যাবেন নিশ্চয়ই, সেই জন্য আপনার কাছে আমাদের একটাই পরামর্শ, সেটা হচ্ছে আপনি শুধু আপনার নিজের জায়গা থেকে কাজ করতে থাকুন আর আমরা আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন আপনার স্বপ্ন পূরণ করেন এবং আপনি যে পরিশ্রম করছেন এবং সামনের দিকে এগিয়ে যাবার যে স্বপ্ন দেখছেন এটাতে যেন আপনি সফল হতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আরিফুর রহমান ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলা থেকে বলছি। ঘটনাটি ফেনী জেলার সোনাগাজী উপজেলার কোন একটা গ্রামের। পড়াশোনার সুবাদে আমি সোনাগাজী উপজেলায় ছিলাম, যদিও আমার অরিজিন দাগনভূঁইয়ায়, বর্তমানে ঢাকায় থাকি। যার সাথে ঘটনা ঘটেছে সে আমার 2 বছরের সিনিয়র বড় ভাই। অনেক আগেই ঘটনাটা আমি জানতাম, কিন্তু সময়ের অভাবে ভূত ডট কমে শেয়ার করা হয়নি। এখানে সব ছদ্মনাম ব্যবহার করছি, একদম শেষে আসল নামগুলো জানাব, যা না বলার অনুরোধ করছি। এই ঘটনাটি যে এলাকার সেই এলাকায় অনেকেই ভূত ডট কম শুনছে। যদি সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন, আপনার মুখ থেকে ঘটনাটা আরো ভালো লাগবে। আমি গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনা 2006 সাল, আমি আরাফ SSC পরীক্ষার্থী। খেলাধুলা বেশি করতাম, ক্রিকেট ছিল নেশা। পড়াশোনার সুবাদে বাবা আমাদের পুরো পরিবারকে নিয়ে স্কুলের পাশাপাশি একটা বাজারে থাকতেন। বাবা চান বাবার দোকানে আমি সময় দেই, বাবাকে হেল্প করি, কিন্তু স্কুল থেকে এসেই কয়টা খেয়েই চলে যেতাম খেলতে। খেলা শেষে বাবার ভয়ে প্রতিদিনই বাজারের পেছন দিয়ে ঘরে ফিরতাম, কারণ বাসায় যাওয়ার একমাত্র উপায় হল বাবার দোকানের সামনে দিয়ে। মা আমার জন্য অপেক্ষা করত, পেছনের দরজা খোলা রাখত। এটি একটি হিন্দু এলাকা, বেশিরভাগই হিন্দু। আমরা যে বাজারে থাকতাম তার পেছনে একটা হিন্দু বাড়ি, অনেক বড় বাড়িটা। বাড়ির সবাই বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দাওয়াত করত, খুব ভালো সম্পর্ক ছিল। যাই হোক, আমি যখন পেছনে ধান ক্ষেত হয়ে ফাঁকা মাঠ দিয়ে বাসায় আসছি, দেখলাম অনেক বড় একটা জায়গা জুড়ে আগুন জ্বলছে। কি হচ্ছে তখনও মাথায় আসেনি। তখন মাগরিবের সময়, দুজন লোক আছে, আমি যাচ্ছিলাম, তারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকাতে তাকাতে হাঁটছি। হঠাৎ একজন আমাকে ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি যা। তারা আমাকে চিনত, আমিও চিনতাম। পরে মনে পড়ল, সকালে স্কুলে যাওয়ার সময় শুনেছিলাম হিন্দু বাড়ি থেকে যেন মারা গেছে আর তাকেই দাহ করা হচ্ছে। যেহেতু হিন্দু এলাকা, এটা তাই নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি কিছু ভয় পেয়ে খুব জোরে দৌড়ে বাসায় চলে যাই। এইভাবে 2-3 দিন চলে যায় আর আমিও ওই পথ দিয়ে আর বাসায় ফিরতাম না। 3-4 দিন পর আবার ওই পথ দিয়ে বাসায় যাওয়া শুরু করি। সময়টা মাগরিবের। ওই শ্মশানের কাছে আসতেই বৃদ্ধ এক মহিলা আমাকে বলে, কোথায় যাচ্ছিস, একটু বসে যা। আমি বললাম, না চাচি, দেরি হয়ে গেছে, বাবা বকবে, এখনই চলে যাই। মহিলা বলে, আমাকে একটু পানি দিয়ে যা। মহিলা আমার দিকে তাকিয়ে কথা বলছে না, আমিও তার চেহারার দিকে তাকাইনি। 3-4 দিন আগের কিছুই আমার মনে নেই। বাসায় তাড়াতাড়ি যেতে হবে, এটাই ছিল মাথায়। তাছাড়া আম্মু অপেক্ষা করছে। মহিলা আমার উপর রাগ করে বলে, তোকে বলছি না পানি এনে দিতে, দিবি কিনা বল। না চাচি, আমার আম্মু অপেক্ষা করছে। আপনি কে? বাড়ি যান, বাড়িতে গিয়ে পানি খান, সন্ধ্যা হয়ে গেছে। এবার সে আমার দিকে তাকায়, আমি তাকে চিনতে পেরেছি। সে সুবল কাকার মা। ওনাকে দেখে আমি অবাক হই। ওনাকে আগের থেকে কিছুটা বয়স কম মনে হচ্ছে, কিন্তু অনেক কালো হয়ে গেছে। আমি কোনো উত্তর না দিয়ে এক দৌড়ে সোজা বাসায় চলে আসি। কাউকে কিছু বলিনি, কারণ আমার মাথায় উদ্ভট কিছু তখনও আসেনি। একই ঘটনা আমার সাথে পরপর দুইবার ঘটে। চতুর্থ দিন একইভাবে মাগরিবের সময় বাসায় ফিরছিলাম একই পথ দিয়ে। আবার সেই মহিলা আমাকে বলে, কাল তোকে বলেছিলাম পানি এনে দিতে, দিলি না, আজ পানি এনে দে, আজ পানি না দিয়ে যেতে পারবি না। আমি বললাম, মাগরিবের সময়, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি গিয়ে পানি খান, প্রতিদিন কি আপনার এখানেই পানি লাগবে নাকি? আমার সাথে ঠাট্টা করেন। এই কথা বলার সাথে সাথে সে খুব গম্ভীর হয়ে যায়। আমি বাড়ি যেতে পারলে কি তোকে বলতাম? তার চেহারা গতকালকের চেয়ে আজকে আরো কালো, হাত দুটো দেখা যাচ্ছে খুব কালো, আর খুব ভয়ানক লাগছে। যেই না আমি তোর দেব, সে আমার শার্টের পেছনটা ধরে ফেলে। এদিকে মাগরিবের সময় পার হয়ে গেছে, চারিদিক অন্ধকার নামছে। আমার কাছেও সবকিছুই খুব অন্ধকার লাগছিল। আমি শুধু ওই মহিলা ছাড়া বাকি সবকিছু অন্ধকার দেখছি। সাদা কাপড় আর জ্বলন্ত চোখ, আর কিছুই বোঝা যাচ্ছিল না। একটা কথাই বলে যাচ্ছিল সে, পানি দে, পানি দে। আমি যত দোয়া জানি সব মনে করে পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুই মনে আসছে না, শুধুই আল্লাহর নাম মুখে আসছে। অনেকক্ষণ চেষ্টা করার পর ওই অবয়বটাকে আমি সজোরে ধাক্কা দিয়ে কোনো মতে বাসায় চলে আসি। এসেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। মা, আমার বড় বোন লাইট নিয়ে বের হয়। আপুর চিৎকারে বাবা এবং পাশের কয়েকজন দোকানদার এসে আমাকে ঘরে নেয়। আমার শার্ট ছেঁড়া আর পিঠে কিছু দাগ। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার জ্বর চলে আসে। দুই দিন টানা জ্বর ছিল। সবাইকে খুলে বললাম যে কি হয়েছিল আমার সাথে। বাবাও আমার পাশে থাকা সবাই বুঝতে পারে আমি শ্মশানের পাশ দিয়ে আসার সময় এসব ঘটেছে, তাই সবাই আমাকে ওই পথ বাদ দিয়ে চলার পরামর্শ দেয়। যাই হোক, জ্বরের মাঝে বাবা হুজুর এনে আমাকে তাবিজ দিয়ে যায়, পানি পড়া দিয়ে যায় গোসল করতে, আরও কিছু নিয়ম বলে যায় আম্মুকে। আম্মু সব পালন করতে থাকে। এর মধ্যে হিন্দু বাড়ি থেকে আমাদের দাওয়াত আসে। বাবাকে তারা খুব শ্রদ্ধা করে, তাই আমরা সবাই সেখানে যাই। তবে কিছু খাওয়ার জন্য না, দেখার জন্য। ওখানে গিয়ে আমি অবাক, কারণ সুবল কাকার ধুতি আর খালি গায়ে। বুঝে নিলাম তার মা মারা গেছে। আমরা জানি হিন্দুদের কারো মা মারা গেলে তাদের চলন, খাবার, চুল, দাড়ি না কামানো, অনেক কিছু চলে। এটা শ্রাদ্ধের অনুষ্ঠান। আমি আফসোস করি যে সুবল কাকার মা আমার কাছে পানি চেয়েছিলেন, আর তার মাই আমাকে মারতে এসেছিলেন। এবার আমার মনে হচ্ছিল আমি আবার অসুস্থ হয়ে যাচ্ছি। আমি সুবল কাকা ও কাকার কাছে আমার সাথে ঘটে যাওয়া সব কথা বলি। তার মায়ের কথা ওই বাড়িতে বলায় সবাই অবাক হয়, কারণ আমার সাথে তার মায়ের দেখা হয় 10-12 দিন আগে। সে পানি চেয়েছিল। সুবল কাকা পুরোহিতকে সব বলে। পুরোহিত সুবল কাকাকে কিছু পরামর্শ দেয়। সেটা আমি জানি না তারা কি বলেছিল। সুবল কাকার মা মারা যায় প্রায় 18-20 দিন আগে। তাহলে আমার সাথে দেখা হয় কিভাবে? প্রতিটা ব্যাপার আমার কাছে খুব রহস্যময় লাগে। বাবাকে আমি সব বলি যে সুবল কাকার মা আমার কাছে পানি চেয়েছিল। বাবা খুব চিন্তায় পড়ে যায়। ওই হুজুরকে আবার সব বললে হুজুর আমাকে তাবিজ খুলতে নিষেধ করে। এভাবে প্রায় 15 দিনের মাঝে সব ঠিক হয়ে যায়। একদিন রাত 2টার দিকে আমাদের পেছনের দরজায় কেউ ডাকে, ঠক ঠক করে আমার নাম ধরে ডাকে, আরাফ, আরাফ, খেলতে যাবি না? এই আরাফ, খেলতে যাবি? আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে আমাকে চলতে বললে আমি সামনে, আর ছেলেটি পেছন পেছন হাঁটা শুরু করে শ্মশানের দিকে। শ্মশানের দিকটা খুব ঠান্ডা। হঠাৎ করেই বাবা আমার হাত ধরে টানাটানি শুরু করে। ঠিক তখনই আমার সেন্স কাজ করে, আর আমিও অবাক হই, আমি এখানে কি করে এলাম? আমাকে কে যেন ডেকেছে, এটাই মনে আছে। খেলতে যাওয়ার কথা বলেছিল। আমার সাথে কেউ একজন ছিল, এখন নেই। বাবার সাথে দুইজন দোকানদার আর বাজারের দারোয়ান ছিল। আমি বের হবার পরপর মামা ফোন দিয়েছিল সৌদি আরব থেকে, নেটওয়ার্কের জন্য। বাবা দরজার কাছে আসতেই দরজা খোলা দেখে পাশের দোকানদার আর দারোয়ানকে ডাকে। বাবা ভেবেছে চোর এসেছে, কিন্তু আমি ঘরে না থাকায় আমায় খুঁজতে বের হয়। সারা রাত আর কেউ ঘুমোতে পারেনি। মা বাবা ভাই বোন সবাই বিভিন্ন দোয়া পড়ে আমাকে ফোঁ দিতে থাকে, নামাজ পড়তে বলে। এরপর থেকে নিয়মিত নামাজ আর পাক পবিত্র হয়ে বাবার সাথে ঘুমাই। বাবা এখন আর আমাকে ঘর থেকে বের হতে দেয় না। স্কুল শেষে আমি বাসায় আসছি কিনা বাবা চেক করে প্রতিদিন। কিছুদিন পর সুস্থ হয়ে খেলার জন্য আবারও ডাক পাই, বন্ধুরাও আমাকে দেখতে আসে। যেহেতু আমি খেলায় খুব আসক্ত, খুব সুযোগ খুঁজতাম খেলতে যাওয়ার, সুযোগ বুঝে এভাবে দুই তিন দিন খেলতে যাই আর সামনের দরজা দিয়ে বাসায় ফিরি। খেলতে যাওয়ায় বাবা আমায় মারধর করেছিল। যাই হোক, খেলার মাঝে আমাদের সাথে একটা ছেলে যুক্ত হয়, তার নাম শিমুল। তাকে আমি চিনি না, ভালো খেলে কিন্তু কারো সাথে কথা বলতে দেখিনি। বাজারের দিক থেকে মাঠে আসে, মাঠেই তার সাথে দেখা হয়। আবার সন্ধ্যা হলে একসাথে খেলা নিয়ে গল্প করতে করতে বাসায় ফিরি। আমি বাজারের দিক দিয়ে যেতে চাইলেও সে বারবার আমাকে শ্মশানের পেছন দিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমি যেতে চাই না। খেলার কারণে তার সাথে আমার বোঝাপড়া ভালোই ছিল। প্রতিদিনই আমরা একসাথে ফিরি আর প্রতিদিনই শিমুল ওই শ্মশানের পাশ দিয়েই যেতে চায়। একদিন খেলতে গিয়ে কিভাবে জানো আমার তাবিজটা পড়ে যায়, আমি টের পাইনি। ওই দিন আমি আর শিমুল একসাথে যাচ্ছিলাম। ওই দিন শিমুল আমাকে কিছু বলেনি, কোন রাস্তা দিয়ে যাব কিচ্ছু না। আমিও শিমুলের কথায় কথায় ধান খেত ধরে শ্মশানের রাস্তায় নেমে যাই। কিছু দূর হাঁটতেই আমি শিমুলের কথা শুনতে পাই না, তাকিয়ে দেখি আমার সাথে কেউ নেই। এতক্ষণ কি আমি একা আসলাম, কাকে নিয়ে এসেছিলাম? বিশ হাত দূরে আমি দাঁড়িয়ে যেতেই বৃদ্ধ মহিলা এসে হাজির। মাগরিবের ওয়াক্ত শেষ, চারিদিক অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছিল আমাকে এখনই মেরে ফেলবে। সে আমার সামনে প্রায়, আমি পেছনে দেখি আরো কয়েকজন সেম বৃদ্ধ মহিলা। আগে পিছে কোনো উপায় না দেখে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে আমি দৌড় দিতে থাকি। কোন দিকে দৌড়াচ্ছিলাম জানি না, শুধু দৌড়াচ্ছি। শ্মশানটি নদীর ধার ঘেঁষে হওয়ায় আমি নদীর পাশ দিয়ে দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে আমি হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন ভোর চারটা। আমাকে পাওয়ার পর ছয় ঘন্টা কেটে গেছে। দেখি আমি ফেনীর একটা হাসপাতালে, মা বাবা সবাই আমার কাছে, হুজুরও আছেন। আমার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, সারা শরীরে ব্যথা। কি হয়েছে সবাই আমার কাছ থেকে জানতে চাইলে আমি সব বলি। আমি এখানে কিভাবে এলাম জানতে চাইলে বাবা বলে রাত দশটা পর্যন্ত আমাকে সব জায়গায় খুঁজে না পেয়ে তাদের ভয় হয়, মাইকিং করতে শুরু করে তারা, কারণ এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। এছাড়া আম্মু বলেছিল আজ খেলতে গিয়ে এখনো ফেরেনি, এর আগে শ্মশানের ধারে নদীর পাড়ে যে ঘটনা ঘটেছিল তার সাথে। হুজুরকে নিয়ে আরো কয়েকজন মিলে সবাই নদীর পেছনে যায়। বাসার পেছনে ওই শ্মশানের কাছে আমার শার্ট পেতেই দোকান থেকে কল আসে, আমাকে নাকি পাওয়া গেছে। এবং আমার বাবা জানতে পারেন আমি পুলের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। গাঙে মাছ ধরতে যাওয়ার সময় নিখিল আমাকে অজ্ঞান অবস্থায় পায়। বাবা বলে ওঠে, তোর তাবিজ কই? আমি জানি না বললে বাবা হুজুর সবাই রেগে যান আর আমাকে ধমক দেন। আমি তাবিজ রাখতে পারিনি। বাবা হুজুরকে বলেন, হুজুর কিছু একটা করেন। হুজুর বলেন, আমি তাবিজ দিয়েছি কিন্তু তাবিজ গায়েব হলো কিভাবে? এই বলে হুজুর ওই দিন চলে যান। যাওয়ার সময় বলে যান, আপনার ছেলেকে দেখে রাখবেন, পানি পড়া দিয়ে যাচ্ছি, প্রতিদিন গায়ে ছিটিয়ে দেবেন, আমি দেখি কি করা যায়। হুজুর চলে যান। পরের দিন আমরা বাসায় চলে আসি। পরদিন আসরের নামাজ শেষে হুজুর এসে বলেন, তার দ্বারা এই কাজ করা সম্ভব না, তবে তার যে ওস্তাদ আছে তার কাছে নিয়ে যাবেন, সাথে বাবাকেও যেতে হবে। বাবা আর হুজুর ওস্তাদকে সব বললে ওস্তাদ বাবাকে আশ্বস্ত করেন এবং বাড়ি চলে আসতে বলেন। এরপর হুজুর ও হুজুরের ওস্তাদ মিলে জিন হাজিরের মাধ্যমে কিছু কথা জানতে পারেন, কি ঘটতে যাচ্ছিল বা কি ঘটেছে। যা হচ্ছে, মূলত সুবল কাকার মা যথাযথ সেবার অভাবে মারা যায়। মৃত্যুর আগের দিন সে পানি খেতে চেয়েছিল কিন্তু পায়নি, তৃষ্ণার্ত অবস্থায় মারা গেছে। আরাফ যখন ওই রাস্তা দিয়ে ফিরছিল তখন সে শয়তানের রূপে আরাফের কাছে পাড়ি যায়। আরাফ পরে তিন দিন পানি না দেয়ায় সে খেপে যায় আর আরাফের উপর আক্রমণ করে। এছাড়া আরাফ তাকে ধাক্কা দিয়ে বাসায় চলে গিয়েছিল, এই জন্য সে আরাফের ওপরে আরও রেগে যায় এবং প্রতিজ্ঞা করে আরাফের ক্ষতি করবে। সুযোগের অপেক্ষা করতে থাকে। আর শিমুল মূলত আর একটা শয়তান। শিমুল নামের ওই ছেলেটাই মাঝরাতে ঘর থেকে ডেকে এনেছিল। হুজুর আরাফের বাবাকে বলেন, ওইদিন আপনি যদি টের না পেতেন তাহলে কি হতে পারত ভেবে দেখেছেন? আরাফের ওটাই শেষ দিন। আবার সে খেলার ছলে আরাফকে শ্মশানের রাস্তায় আনতে চেয়েছিল। আরাফ ওই রাস্তায় না আসার কারণেই শিমুল বিভিন্ন কৌশলে আরাফের তাবিজ খোলার চেষ্টা করে। যখন তাবিজ পড়ে যায় তখন শিমুল আরাফকে শ্মশানের রাস্তায় নিয়ে আসার সুযোগ পায় এবং সুযোগ কাজে লাগিয়ে হাওয়া হয়ে যায়। বৃদ্ধা যখন আরাফকে কয়েকটা রূপে চারিদিক থেকে ঘিরে ফেলে, আরাফ বারবার আল্লাহকে স্মরণ করার চেষ্টা করে। নদীর তীরে বড় পুলের দিকে যেতে থাকে। ওখানে মসজিদ থাকায় ও মাগরিবের পর কোরআন তেলাওয়াত হচ্ছিল বলে শয়তান ওইদিকে আসতে পারেনি। আরাফ ওখানে জ্ঞান হারায়। রাত দশটা পর্যন্ত আরাফ ওখানে পড়েছিল, কিন্তু বৃদ্ধ শয়তান ততক্ষণ পর্যন্ত আরাফকে ধরতে চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আরাফ বেঁচে গেছে। হুজুরের কাছে সমাধান জানতে চাইলে হুজুর আরাফকে নিয়মিত জামাতে নামাজ পড়তে বলেন, একটা তাবিজ দেন, সবসময় পবিত্র থাকার নির্দেশ দেন, শ্মশানের রাস্তা এড়িয়ে চলার কথা বলেন, ঘুমানোর আগে ঘুমের দোয়া ও আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে বলেন। এছাড়া সুবল কাককে সবকিছু শেয়ার করলে তিনি তাঁদের রীতি অনুযায়ী পুরোহিতের পরামর্শে ওই শ্মশানে প্রতিদিন মাগরিবের আগে পানি রেখে আসেন। এভাবে সাত দিন চলে যায়। এরপর ওই শ্মশানের পাশে বৃদ্ধাকে অনেক জেলে দেখতে পায়, তাই জেলেরা ওই এলাকাটা এড়িয়ে চলে। যাই হোক, আমার সাথে আর কিছু ঘটেনি, তবে ঘুমের মাঝে এখনো আমি লাফিয়ে উঠি। আমার এসএসসির পর আমরা ওই এলাকা ত্যাগ করি, কিন্তু এখনো আমি ওই দিনের ভয় পাই। এই ঘটনা শুধু আমার একার সাথে ঘটেনি, রাকিব নামের আরও একটা ছেলের সাথে ঘটেছিল। রাকিব সন্ধ্যায় হ্যারিকেন নিয়ে বাজার থেকে দূরে আরেক হিন্দু বাড়িতে হিন্দু মাস্টারের কাছে পড়তে যেত। ছুটি হতে হতে রাত নয়টা কি দশটা বেজে যায়। রাস্তা কমানোর জন্য রাকিব হ্যারিকেন নিয়ে ধান ক্ষেত দিয়ে কোনাকোনি হেঁটে আসত। রাকিবের সাথে তখন একই ঘটনা ঘটে। সে আরো লম্বা ঘটনা, আরেকদিন শোনাব ইনশাল্লাহ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যারা শুনলেন তাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পাইয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আর আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন আমাদের, এবং আজকের মতো ঘটনা আসলে এখানে শেষ করতে হচ্ছে। আমাদের একজন গেস্ট আজকে জয়েন করার কথা ছিল, কিন্তু তিনি শেষ মুহূর্তে আমাদের মানে তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, যার জন্য গেস্টটা আজকে আসতে পারছেন না। আর যদি গেস্ট আসতেন তাহলে হয়তো আরও মিনিট বিশেক আপনাদের সঙ্গে থাকার সুযোগ হতো। যাই হোক, এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আলী আহসান জামালপুর থেকে আমাদের লিখছেন, ইফফাত আমাদের সাথে আছেন, তিনি লিখেছেন আমাদেরকে, গোপালগঞ্জ থেকে শিহাব আছেন, রংপুর থেকে নীলয় ইসলাম আছেন, ফরিদপুর থেকে আশরাফ আছেন, হেমায়তপুর থেকে শাহিন আছেন, আমাদের সঙ্গে নড়াইল থেকে আছেন, নড়াইল থেকে আছেন কে নাম লেখেন নাই সুতরাং বুঝতে পারলাম না, রবিন রানা আছেন আমাদের সাথে বান্দরবান থেকে, গাজীপুর কাপাসিয়া থেকে আছেন মোহাম্মদ সজীব আহমেদ, নাইস স্টোরি লিখেছেন কিন্তু নামটা লেখেননি ভাইয়া, আপনার নামটা পড়তে পারলাম না, টাঙ্গাইলের বাসখানপুর ঘোনাপাড়া থেকে বলছেন কিন্তু নাম লেখেননি, শিয়াচন্দ শাহজাদপুর থেকে আরিফ লিখছেন আমাদেরকে, হৃদয় লিখছেন মাদারীপুর থেকে, চুয়াডাঙ্গা থেকে আছেন নিশাত, নড়াইল থেকে আচ্ছা আবারও লিখেছে কিন্তু নাম লেখেননি সুতরাং পড়তে পারলাম না, আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে আছেন তাহিম, কেরানীগঞ্জ থেকে আছেন ইফাজ, যশোর থেকে আছেন অনিক, আমাদের সঙ্গে আছেন আজিজুল সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জের অনেক মানুষ আসলে শুনছেন, কি খুব অদ্ভুত ব্যাপার। গাজীপুর থেকে আছেন রাফি, গাজীপুর থেকে আছেন এহসান, বগুড়া থেকে শুনছেন, নাম লেখেননি, ঢাকা থেকে শুনছেন আমাদেরকে, আমাদের সাথে খুলনা থেকে আছেন, আজ গাজীপুর থেকে রাফি আছেন, পড়েছি আমি, খুলনা থেকে যিনি আছেন, নাম না লিখলে আসলে মেসেজটা পড়ার আগেই চলে যায়, সুতরাং আমার কিছু করার থাকে না। মালয়েশিয়া থেকে শান্ত আছেন আমাদের সঙ্গে, বাঘা থেকে শুনছেন আবদুল্লাহ, বাঘা রাজশাহী থেকে, নারায়ণগঞ্জ থেকে শুনছেন ইমন, ইন্ডিয়া থেকে সাথে আছেন, নামটা লেখেননি, পড়তে পারলাম না, গাইবান্ধা থেকে আছেন আমাদের সঙ্গে, নাম লেখেননি, বাঘা রাজশাহী থেকে শুনছেন আবদুল্লাহ, পড়েছি, ঢাকা থেকে আছেন আবির, নাইম কুষ্টিয়া থেকে আছেন আমাদের সঙ্গে, পাবনা থেকে আছেন আশিক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী থেকে আছেন নুরশি, মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গা, মানে মোটামুটি অনেকগুলো জেলা কভার করে ফেলেছি আমরা, 64টা জেলা যদিও আমাদের সঙ্গে, যেমন আমি খুব কম পাই যে সমস্ত জায়গা থেকে কমেন্ট, পিরোজপুর, আমরা এরকম জায়গা থেকে একটু কম আসে আমাদের, হ্যাঁ, তারপরে চাঁদপুর, তারপরে আমাদের মানে এরকম জায়গা থেকে কিন্তু স্টোরিও একটু কম আসে। মুম্বাই থেকে রাহুল আমাদেরকে লিখছেন, এই সমস্ত জায়গা থেকে আমাদের কমেন্ট কম আসে কেন আমার কোনো আইডিয়া নাই আসলে। ঝালকাঠি থেকে যেমন আমরা খুব কম পাই, ওইরকম বেশি আমরা পাই না, কেন পাই না আমার কিন্তু কোনো আইডিয়া নাই, আমি জাস্ট আমার মানে কথাটা বলছি যে মানে কোন জায়গা থেকে আমি কম পাই। খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অহরহই পাচ্ছি। সিঙ্গাপুর থেকে জুবায়ের আছেন আমাদের সঙ্গে, শরীয়তপুর থেকে আছেন শান্ত, শরীয়তপুর থেকে প্রচুর মেসেজ পাই, কলকাতা থেকে আছেন ইমরান, বক্সিগঞ্জ থেকে আছেন অন্তর, ময়মনসিংহ থেকে আছেন স্বপন, আপনারা দেখবেন যে এই সমস্ত জায়গাতে আসলে, কুমিল্লা থেকে আছেন সিয়াম, কুমিল্লা থেকেও প্রচুর মেসেজ পাই। কোন একটা কারণে আমাদের কিছু কিছু জায়গা, যেমন হচ্ছে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে কম পাই, আবার নাটোর থেকে প্রচুর পাই, হ্যাঁ এরকম কিন্তু হয়, আমরা গাইবান্ধা থেকে প্রচুর পাই, কিন্তু আমরা রংপুর থেকে প্রচুর পাই, কিন্তু আমরা আসলে সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে পঞ্চগড় থেকে কম পাই, এরকম মানে কিছু কিছু ব্যাপার আছে এরকম, আমি জানি না যেটার কারণটা কি। আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে আরিফ, আমি বললাম টাঙ্গাইল থেকে আমি লিখেছেন, আমি আপনি কে আমি ঠিক পড়তে পারলাম না নামটা, সাভার থেকে আছেন রাহাত, কামরাঙ্গীর চর থেকে আছেন রনি, ঢাকা কামরাঙ্গীর চর থেকে আছেন আরাফাত, নড়াইল থেকে আছেন, ফরিদপুর থেকে আছেন, আচ্ছা নড়াইল থেকে কিন্তু আমরা মেসেজ পাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন আমাদের সঙ্গে, ব্রাহ্মণবাড়িয়ার মেসেজ কিন্তু আমরা খুব একটা পাই না, কিন্তু মেসেজটা চলে গেল, কমেন্টটা আপনারা কি আরেকবার, গাইবান্ধা থেকে আছেন রিমন, সৌদি আরব থেকে আছেন রিয়াদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও বগুড়া থেকে জিতু, নারিনা শাহজাদপুর থেকে আছেন, শাহজাদপুর থেকে আমরা পাই, সাতক্ষীরা থেকে আছেন শাহ আলম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ভোলা থেকে সজীব, আমাদের ভোলা থেকে একটু কমই পাই আজকে পেলাম, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে রাকিব, ঝিনাইদহ থেকে মাধন আছেন, ওকে এই তো আমরা এখন পাচ্ছি আস্তে আস্তে, নারায়ণগঞ্জ থেকে আছেন রাজন, আমরা সবগুলো জেলা কভার করতে চাই আসলে, শরীয়তপুর থেকে আছেন রিফাত, নওগাঁ থেকে নামটা লিখলেন না, নওগাঁ থেকে তো কম আসে বাট নওগাঁ থেকে এসছে আমাদের সঙ্গে আছেন, দেখতেছি আমি ইন্ডিয়া থেকে বলছি, প্লিজ আমার কমেন্টটা রিপ্লাই দেন, এমডি রফিকুর রহমান, রফিকুর আমাদেরকে এটা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম। আমাদের সঙ্গে আছেন অভিষেক কক্সবাজার থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি গাজীপুর বোর্ডবাজার থেকে বিল্লাল খান, কুড়িগ্রাম থেকে আছেন লাবিব, কুড়িগ্রাম থেকে একসময় প্রচুর স্টোরিও আমরা পেতাম, কেন জানি না কুড়িগ্রামের মানুষজন আমাদের মুখায় ভালোবাসেন না, ডিমরা থেকে আছেন নাবিল, আরাফাত আছেন কুমিল্লা থেকে, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বগুড়া থেকে নামটা পড়তে পারবো, চট্টগ্রাম থেকে আছেন হাবিব, চট্টগ্রাম থেকে আমরা স্টোরি পাই কিন্তু আমাদের এই পার্টিসিপেশন কমে গেছে, আমি ঠিক জানি না মানে এই যে কমেন্ট কেউ জানান না, জানালে আমি খুব খুশি হই আসলে, কারণ চট্টগ্রামের স্টোরিগুলো সবসময় স্পেশাল হয়, খুলনা চট্টগ্রাম রাজশাহী আমি সবসময় বলি। এছাড়াও আমাদের সঙ্গে রংপুর থেকে মেহেদী আছেন, কুষ্টিয়া থেকে আছেন রাফিদ, আমাদের সঙ্গে তাসিন আছেন মুন্সিগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন হাসিবুল, আমাদের সঙ্গে ধামরাই থেকে আছেন ফরহাদ, ঈশ্বরদী থেকে আছেন সোহান, আমরা ঈশ্বরদীর বেশ কিছু স্টোরি কিন্তু পড়েছি, জিসান আছেন পর্তুগাল থেকে, পড়েছি মানে দেখিয়েছি আর কি, খুলনা থেকে আছেন আশরাফুল, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে হাসান আছেন, এছাড়াও শেরপুর থেকে আছেন মোত্তাকিম খান। আপনারা যারা এই এপিসোডটি পছন্দ করেছেন বা ভালো লেগেছে, আপনারা যারা আজকের এপিসোডটি পছন্দ করেছেন তাদের সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনাদের আমাদের আজকের এই এপিসোডটি দয়া করে আপনাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার সাথে শেয়ার করুন, যাতে করে সবাই শুনতে পান বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো আমি বললাম, সেই জেলাগুলো থেকে যা হচ্ছে মানে কম কম শুনছেন, তাদের ওইখানে যদি আপনার পরিচিত কেউ থাকে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অনেকেই আমাদের এই মানে কি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটি শেয়ার করছেন এবং সবাই মিলে হয়তো এটাও বলছেন যে সাবস্ক্রাইব করতে। তো সেই অনুরোধটা রেখেই আজকের এপিসোডটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আর উইকডেইজে এরকম একটা শো করা আসলে খুবই ডিফিকাল্ট, আজকে অনেক কম মানুষ জয়েন করেছেন আমি দেখলাম, হয়তো পরে অনেকে শুনবেন বা অনেকে হয়তো মিস করে যাবেন, আমি ঠিক জানি না। সুতরাং আপনাদের সহযোগিতা কামনা করছি, আমরা আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।